হোশেয় 11:1-4 পদ সদাপ্রভু বলছেন, ইসরায়েলের ছোটবেলায় আমি তাকে ভালোবাসতাম এবং মিশর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম, কিন্তু আমি ইসরায়েলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল। আমি ইফ্রেমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমি তাকে কোলে নিতাম, কিন্তু তার লোকেরা বুঝল না যে আমি তাদের সুস্থ করেছিলাম। আমি স্নেহের দড়ি ও ভালোবাসার বাঁধন দিয়ে তাদের চালাতাম, তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নিচু হয়ে তাদের খাওয়াতাম। অশেষ ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি, দয়াপূর্ণ ভালোবাসা দিয়ে আমি তোমাকে কাছে টেনেছি। জিরমীয় 31:3 পদ ভালোবাসার বন্ধন। অশেষ ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি, দয়াপূর্ণ ভালোবাসা দিয়ে আমি তোমাকে কাছে টেনেছি। জিরমীয় 31:3 পদ ঈশ্বরের মহা ভালোবাসা আমাদের বুদ্ধির অতীত। নবী হোশেয় লিখেছেন যে ঈশ্বর প্রথম থেকেই তাদের ভালোবেসেছেন। তারা যখন পাপ করেছিল এবং দেবতার কাছে বলি দিচ্ছিল, এমনকি তখন তিনি তাদের ভালোবেসেছিলেন। তারা যখন তাকে মঙ্গলময় হিসেবে জানত না এবং তার সম্পর্কে চিন্তাও করত না, তখনও তিনি তাদের ভালোবেসেছিলেন। তার প্রেম এত মহৎ যে তিনি নিজেই তাদের বুকে টেনে নিলেন। এক ধরনের মাকড়সা নিচু ঝোপের মধ্যে তাদের বাসা বাঁধে। বাসাটা এমনভাবে তৈরি করা হয় যে অনেকটা সিল্কের মতো দেখায়। এই ক্ষণস্থায়ী বাসাটার ভিতরে মাকড়সা বাচ্চা ফোটায়। মাকে অবশ্যই তার বাচ্চাদের জন্য খাদ্য সংগ্রহে বাইরে যেতে হয়, তাতে সে সব সময় তাদের সাথে থাকতে পারে না। বাইরে থাকা অবস্থায় যদি কেউ তার বাসা স্পর্শ করে, তবে তখন তার বাচ্চারা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তখনই মা তাদের কাছে ফিরে আসে। কি করে যেন সে জানে যে তার বাচ্চারা বিপদে আছে। প্রত্যেক ছোট ছোট বাচ্চারা একটা চিকন সুতা দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। এই সুতাগুলো লম্বা হয়ে মার সাথে যুক্ত হয়েছে। যখন বাচ্চাদের কেউ ভয়ে ঘরের বাইরে যায়, তখন এমনিতেই সুতোয় টান পড়ে। মা বুঝতে পারে বাচ্চাদের কোনো বিপদ হয়েছে, আর যত দূরেই থাকুক না কেন সে তখনই তাদের রক্ষা করার জন্য ছুটে আসে। এখানে আমাদের জন্য একটি শিক্ষা আছে। প্রভু যীশু বলেছেন, আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি টেনে না আনলে কেউই আমার কাছে আসতে পারে না। যোহন 6:44 পদ ভালোবাসার মধ্য দিয়ে পবিত্র আত্মা এই আকর্ষণের কাজ করেন। এ বন্ধন চিরস্থায়ী, যা কখনো ভেঙে যায় না। যীশুখ্রিস্ট পাপ থেকে আমাদের মুক্তি দেওয়ার পর আমাদের ত্যাগ করে চলে যান না। তিনি মাকড়সার মতো করে আমাদের তার ভালোবাসার সুতা দিয়ে ধরে রাখেন। যখন আমরা কোনো বিপদে পড়ি, তখন আমরা তা সম্পূর্ণ বুঝার আগে তিনি তাড়াতাড়ি আমাদের সাহায্য করতে ছুটে আসেন। যেশায়া 65:24 পদে লেখা আছে, ডাকার আগেই আমি তাদের উত্তর দিব, কথা বলতে থাকবে আর আমি শুনব। এটা আমাদের জন্য কত মঙ্গলজনক যে আমরা তার মহান ভালোবাসার চিরস্থায়ী বন্ধনে তার হৃদয়ে আবদ্ধ। অবদীয় 1:15-21 পদ সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন কাছে এসে গেছে। তুমি যেমন করেছ তোমার প্রতি তেমনই করা হবে, তোমার কাজের ফল তোমারই মাথার উপর ফিরে আসবে। আমার পবিত্র পাহাড়ে তুমি যেমন মদ খেয়েছ, তেমনি সমস্ত জাতি অনবরত আমার ক্রোধের মদ খাবে। তারা তা খেতেই থাকবে এবং সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, কিন্তু সিয়ন পাহাড়ে কতগুলো লোক রক্ষা পাবে। তারা হবে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা লোক। যাকবের বংশ তাদের পাওনা সম্পত্তি পাবে। যাকবের বংশ হবে আগুন আর যোসেফের বংশ হবে আগুনের শিখা। এশোর বংশ হবে নাড়া, আর সেই আগুন তা পুড়িয়ে ফেলবে। এশোর বংশের কেউই বেঁচে থাকবে না, আমি সদাপ্রভু এই কথা বলেছি। নেঘেবে থাকা ইসরায়েলেরা এশোর পাহাড়গুলো দখল করে নেবে এবং নিচু পাহাড়ি এলাকার লোকেরা পলেস্টীয়দের দেশ অধিকার করবে। তারা ইফ্রাইম ও সমরিয়ার জায়গাগুলো দখল করবে এবং বিন্যামিন গিলিয়দ এলাকা অধিকার করবে। বন্দিদশায় থাকা ইসরায়েলীয়দের দল এসে সারিফত পর্যন্ত কনানীয়দের দেশটা অধিকার করে নেবে। বন্দিদশায় থাকা জিরুসালেমের যে লোকেরা সফারদে আছে তারা এসে নেঘেবের গ্রামগুলো অধিকার করবে। শাসনকর্তারা সিয়ন পাহাড় থেকে এশোর পাহাড়গুলোর লোকদের শাসন করবে, আর সদাপ্রভুই রাজত্ব করবেন। বিজয় সদাপ্রভুরই, আর রাজ্য সদাপ্রভুরই হবে। ওবদীয় এক অধ্যায় একুশ পদ। ওবদীয় পুরাতন নিয়মের নবীদের পুস্তকগুলোর মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ছোট গ্রন্থ। এই বইয়ের মাত্র একুশটি পদ রয়েছে। নবীদের মধ্যে ওবদীয় প্রথম প্রভুর দিন ১৫ পদ এবং যে রাজ্য স্থাপিত হতে যাচ্ছে সে সম্পর্কে লিখেছেন। আমরা যদি বর্তমানে ঘটনাবলী এবং শেষ দিনে চিহ্নসমূহ সম্পর্কে জানতে চাই, তবে এর ভবিষ্যৎবাণীগুলো আমাদের খতিয়ে দেখা দরকার। ১৫ পদ অনুসারে যীশুখ্রিস্ট রাজত্ব করতে ফিরে আসার আগে এই যুগের শেষে মহাক্লেশ উপস্থিত হবে। শাস্ত্র অনুসন্ধানকারীগণকে অবশ্যই জানতে হবে যে সামনে এই পৃথিবীর অন্ধকার দিন ঘনিয়ে আসছে। জাতিগণ কলহে লিপ্ত। খবরের কাগজের মধ্যে প্রায় সর্বত্র আমরা বন্যা, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ ইত্যাদি মারাত্মক খবরাদি শুনতে পাচ্ছি। নবী ওবদীয় সমাগত এইসব বিষয় নিয়ে লিখেছেন, সাথে সাথে তিনি এ অন্ধকারের মধ্যে প্রত্যাশার আলোক পত্রিকার কথাও উল্লেখ করেছেন। সবকিছু যে সে সময় ধ্বংস হবে তা নয়, কারণ প্রভু তখন দায়িত্ব নিতে এবং মুক্তির স্বাদ দিতে আসবেন। এই ছোট বইয়ের শেষ কথা হল, আর রাজ্য সদাপ্রভুরই হবে, একুশ পদ। অন্ধকারের কাজগুলো যতই বৃদ্ধি পাক না কেন, তাতে কিছুই আসে যায় না, কারণ প্রভু এখনও তার সিংহাসনে উপবিষ্ট। সুতরাং অগ্রসর হন, সেই আশীর্বাদের দিনগুলো ত্বরান্বিত করুন। যে দিনগুলো সম্পর্কে বলা হবে, জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে, তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন, প্রকাশিত বাক্য ১১ অধ্যায় ১৫ পদ। আজ দিকে দিকে শুনি যুদ্ধের ধ্বনি, ভূমিকম্প ও অগ্নুৎপাত, যেন প্রলয়ের বাসি হাহাকার করে, কান পেতে শুনি অকস্মাৎ, তবে ভয় নাই, ওরে কিসের ভয়, আমরা যে তার প্রজা, যীশুখ্রিস্ট আমাদের প্রভু, রাজাদের মহারাজা। জোনা ১ অধ্যায় ১ থেকে ১৬ পদ। সদাপ্রভুর এই বাক্য অমিত্যের ছেলে জোনার কাছে উপস্থিত হল। তুমি সে বড় সহ নিনবিতে গিয়ে তার বিরুদ্ধে প্রচার কর, কারণ তার লোকদের মন্দতা আমি দেখতে পেয়েছি। কিন্তু জোনা সদাপ্রভুর কাছ থেকে তর্শিষে পালিয়ে যাবার জন্য রওনা হলেন। তিনি জাফু বন্দরে গিয়ে তর্শিষে যাবার একটা জাহাজ পেলেন। ভাড়া দেবার পর তিনি সে জাহাজে উঠলেন এবং সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাবার জন্য তর্শিষের দিকে যাত্রা করলেন। তখন সদাপ্রভু সমুদ্রে একটা জোর বাতাস পাঠিয়ে দিলেন, তাতে এমন ভয়ঙ্কর একটা ঝড় উঠল যে জাহাজখানা ভেঙ্গে যাবার মতো হল। এতে নাবিকেরা সবাই ভয় পেয়ে প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কান্নাকাটি করতে লাগল। জাহাজের ভার কমাবার জন্য তারা মালপত্র সমুদ্রে ফেলে দিল, কিন্তু এর আগেই জোনা জাহাজের খোলে নেমে গিয়ে শুয়ে পড়েছিলেন এবং তার ঘুম গাঢ় হয়েছিল। তখন জাহাজের ক্যাপ্টেন জোনার কাছে গিয়ে বললেন, তুমি কেমন করে ঘুমাচ্ছ? উঠে তোমার দেবতাকে ডাকো, তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন, আর তাতে আমরা ধ্বংস হব না। পরে নাবিকেরা একে অন্যকে বলল, কে এই বিপদের জন্য দায়ী তা দেখবার জন্য এসো, আমরা গুলিবাট করে দেখি। তারা গুলিবাট করলে পর জোনার নাম উঠল। তখন তারা তাকে জিজ্ঞাসা করল, তুমি আমাদের বলো, এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী? তুমি কি কাজ করো? তুমি কোথা থেকে এসেছ? তুমি কোন দেশের লোক? তুমি কোন জাতির লোক? উত্তরে জোনা বলল, আমি একজন ইব্রীয়, আমি স্বর্গের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করি, তিনি সাগর ও ভূমি তৈরি করেছেন। তিনি যে সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন তা তারা জানতে পারল, কারণ তিনি সেই কথা তাদের বললেন। এতে তারা ভীষণ ভয় পেয়ে জিজ্ঞাসা করল, তুমি এ কি করেছ? সাগর অশান্ত থেকে আরও অশান্ত হয়ে উঠছিল বলে তারা তাকে জিজ্ঞাসা করল, সমুদ্র যাতে আমাদের জন্য শান্ত হয় সেজন্য আমরা তোমাকে নিয়ে কি করব? উত্তরে জোনা বললেন, আমাকে তুলে সমুদ্রে ফেলে দিন, তাতে সমুদ্র শান্ত হবে। আমি জানি আমার দোষেই এই ভীষণ ঝড় আপনাদের উপর এসেছে। তবুও সেই নাবিকেরা তা না করে ডাঙ্গার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল, কিন্তু তারা পারল না, কারণ সমুদ্র আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তখন তারা সদাপ্রভুকে ডেকে বলল, হে সদাপ্রভু, এই লোকের মৃত্যুর জন্য আমাদের যেন মরতে না হয়, একজন নির্দোষ লোকের মৃত্যুর জন্য তুমি আমাদের দায়ী করো না, কারণ হে সদাপ্রভু, তুমি তো তোমার ইচ্ছা মতো কাজ করেছ। এরপর তারা জোনাকে ধরে সমুদ্রে ফেলে দিল, তাতে তোল পার করা সে সাগর শান্ত হয়ে গেল। এতে সে লোকেরা সদাপ্রভুকে ভীষণ ভয় করতে লাগল। তারা সদাপ্রভুর উদ্দেশ্যে পশু উৎসর্গ করল এবং তার কাছে কতগুলো মানত করল। নিষ্ফল চেষ্টা। লোকেরা ডাঙ্গার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল, কিন্তু তারা পারল না। জোনা এক অধ্যায় ১৩ পদ। যে জাহাজটি অবাধ্য নবীকে বহন করে নিয়ে যাচ্ছিল তা মারাত্মক বিপদের সম্মুখীন। যেহেতু জোনা সেই জাহাজের ডেকের উপর ছিল, সেহেতু প্রভু সেই জাহাজের নাবিকদের উপরও বিচার নিয়ে এসেছিলেন, আর জাহাজটা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঝড় বন্ধ করার জন্য একটা মাত্র পথই ছিল, তা হল জোনাকে সাগরে ফেলে দেওয়া। কিন্তু যেভাবে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল সেভাবে জোনাকে সাগরে ফেলে না দিয়ে তারা ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরা প্রাণপণ চেষ্টা করছিল। আমরা জানি তাদের নিজেদের প্রচেষ্টা ছিল নিষ্ফল, শুধুমাত্র ঈশ্বরে বাধ্য হয়েই তারা রক্ষা পেতে পারত। এখানে উদ্ধারের একটা ছবি দেখা যায়। একজনের অবাধ্যতার কারণে তাদের প্রত্যেকের উপর বিপদ নেমে এসেছিল। আদমের বেলায়ও একই কথা প্রযোজ্য, তার পাপ প্রত্যেককে বিচারের অধীন করেছে। একজন মানুষের পাপের দরুন মৃত্যু সে একজনের মধ্য দিয়ে রাজত্ব করতে আরম্ভ করেছিল। রোমীয় ৫:১৭ পদ। প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য মৃত্যুবরণ করতে পাঠিয়ে দিয়ে ঈশ্বর আমাদের উদ্ধারের পথ প্রস্তুত করলেন, কিন্তু মানুষ অহংকার বশত সে পথ মেনে নিতে চাইল না, বরং অবজ্ঞা ভরে অস্বীকার করল। জোনার সময়কার নাবিকদের মতো তারা নিজের চেষ্টায় উদ্ধার পাওয়ার জন্য কল্পনার জাল বুনছিল। নাবিকেরাও তাই করছিল, তারা সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল। এটাই হল নিয়তির খেলা। মানুষ ঈশ্বরের পথ প্রত্যাহার করে ভালো কাজ, ধর্ম পালন এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে উদ্ধার পাওয়ার চেষ্টা করে চলেছে, কিন্তু ওই নাবিকরা যখন তাদের নিষ্ফল চেষ্টা পরিহার করে ঈশ্বরের আদেশানুযায়ী জোনাকে সাগরে ফেলে দিয়েছিল, তখনই সবকিছু শান্ত হয়েছিল। পাপী লোকদের প্রতি ঈশ্বরের বাক্য আজও একইভাবে কাজ করেছে, কিন্তু যে নিজের চেষ্টার উপর নির্ভর না করে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বর তার সেই বিশ্বাসকেই নির্দোষিতা বলে ধরেন, কারণ তিনি পাপীকে নির্দোষ বলে গ্রহণ করতে পারেন। রোমীয় ৪:৫ পদ। লেখা চার অধ্যায় এক থেকে পাঁচ পদ। শেষকালে সমস্ত পাহাড়ের মধ্যে সেই পাহাড়টাকে সবচেয়ে উঁচুতে তোলা হবে, যেখানে সদাপ্রভুর ঘর আছে। ছোট ছোট পাহাড়গুলোর চেয়ে তাকে উঁচুতে তোলা হবে, আর সব জাতি স্রোতের মতো তার দিকে যাবে। অনেক জাতির লোক এসে বলবে, চলো আমরা সদাপ্রভুর পাহাড়ে উঠে যাই, চলো যাকবের ঈশ্বরের ঘরে যাই, তিনি আমাদের তার পথ সম্বন্ধে শিক্ষা দেবেন, আর আমরা তার পথে চলব। তারা এই কথা বলবে, কারণ সিয়ন থেকে নির্দেশ দেওয়া হবে, আর জিরুসালেম থেকে বের হবে সদাপ্রভুর বাক্য। তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেন, এবং দূরের শক্তিশালী লোকদের মধ্যে আপোষ মীমাংসা করবেন। তারা তাদের তলোয়ার ভেঙ্গে লাঙ্গলের ফাল গড়বে, আর বর্ষা ভেঙ্গে গড়বে ডাল ছাটবার ছুরি। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না, তারা আর যুদ্ধ করতে শিখবে না। প্রত্যেকে নিজের নিজের আঙ্গুর লতার ও ডুমুর গাছে নিচে বসবে, এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই সেই কথা বলেছেন। সব জাতিরা তাদের দেব দেবতার শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর শক্তিতে কাজ করব। তা হবে আশীর্বাদের বৃষ্টি। যিহিশকেল ৩৪ অধ্যায় ২৬ পদ। আর ঝড় নয়, তা হবে আশীর্বাদের বৃষ্টি। যিহিশকেল ৩৪ অধ্যায় ২৬ পদ। আমরা এক ভীষণ গরম ও খুব ঘর্মাক্ত দিনে সবেমাত্র বিকেলে চা খেতে বসেছি। কিছুক্ষণের মধ্যে আকাশ এমনভাবে ঘন মেঘে ছেয়ে গেল যে মনে হলো রাত হয়ে গেছে। মাইক ও রেডিও থেকে একই খবর শোনা গেল, ঘূর্ণিঝড় আসছে, ছোট ছোট নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে যাও, নিম্ন এলাকার লোকেরা উঁচু জায়গায় আশ্রয় নাও, ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া যাচ্ছে। এই মারাত্মক ঘূর্ণিঝড়ের গুরুত্ব উপলব্ধি করে আমরা যথাসম্ভব যা কিছু করা দরকার চেষ্টা করলাম। দরজা জানালা সব আমরা বন্ধ করলাম, যতদূর পারা যায় পানি ধরে রাখার চেষ্টা করলাম, মোমবাতি এবং ম্যাচ হাতের কাছে জোগাড় করে রাখলাম। দেখতে দেখতে আকাশ আরো অন্ধকার হয়ে গেল, বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টি পড়তে আরম্ভ করল। বাইরের বিকট শব্দ শুনে বুঝতে পারলাম যে পানির ট্যাঙ্কিগুলো পড়ে যাচ্ছে, ঘরের টিনগুলো উড়ে যাচ্ছে, এবং গাছপালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সারাটা রাত ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছিল, আর মুষলধারে বৃষ্টি পড়ছিল। অবশেষে সকাল হল, খবর আসতে লাগলো যে এই ধ্বংসকারী ঝড়ে এবং জোয়ারের ঢেউয়ে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ এবং জীবজন্তু প্রাণ হারিয়েছে, ফসল বিনষ্ট হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যখন আমি এসব শুনছিলাম এবং আশেপাশের সব ধ্বংসলীলা সচক্ষে দেখছিলাম, তখন আমার মনে এই চিন্তা আসলো, আহা, প্রভু যীশু খ্রিস্ট যখন তার আসল রাজত্ব স্থাপন করবেন তখন কত না ভালো হবে। প্রকৃতির অশুভ শক্তিগুলো তখন তার অধীনে থাকবে। যখন প্রভু যীশুখ্রিস্ট আসবেন এবং ঈশ্বরের মহিমার জ্ঞান সমস্ত পৃথিবী পরিপূর্ণ করবে, তখন মানুষ এবং সমস্ত প্রকৃতির মধ্যে আসল শান্তি ফিরে আসবে। কোনো ঝড় বন্যা কিংবা ঘূর্ণিবার্তা পৃথিবীর ক্ষতি করতে পারবে না, আর তখন বিধ্বংসী বাতাস আর বিনাশী তাণ্ডব লীলার পরিবর্তে জগতে তার আশীর্বাদের বৃষ্টি বর্ষিত হবে। ভূমিকম্প ও ঝড়ঝঞ্ঝা তখন কিছুই থাকবে না, মোদের প্রভু আসলে ফিরে সংশয় আর জাগবে না। নহুম এক অধ্যায় এক থেকে সাত পদ। নিনবি সম্বন্ধে ঈশ্বরের বাক্য। ইলকোশ গ্রামে নহুম যে দর্শন পেয়েছিলেন তা এখানে লেখা আছে। সদাপ্রভু এমন ঈশ্বর যিনি তার পাওনা ভক্তি চান ও প্রতিফল দেন। সদাপ্রভু প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তার বিপক্ষদের উপরে প্রতিশোধ নেন এবং তার শত্রুদের জন্য তার ক্রোধ জমা করে রাখেন। সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না এবং তিনি শক্তিতে মহান। দোষীকে তিনি শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। তার পথ ঘূর্ণি বাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হল তার পায়ের ধুলা। তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন, সমস্ত নদীগুলোকে তিনি জলশূন্য করে দেন। বাসন আর কর্মিল শুকিয়ে যায়, আর লেবাননের সব ফুল ম্লান হয়ে যায়। বড় বড় পাহাড় তার সামনে কাঁপে, আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তার উপস্থিতিতে পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সকলে কাঁপে। তার অসন্তোষের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তার ভয়ঙ্কর ক্রোধ? তার ক্রোধ আগুনের মতো জ্বলে, তার সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়। সদাপ্রভু মঙ্গলময়, কষ্টের সময়ের আশ্রয়স্থান। যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন। যখন ঈশ্বর ঝড় হয়ে আসেন, তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া করো। গীতসংহিতা 148 অধ্যায় 8 পদ। ঈশ্বর তার ইচ্ছা বাস্তবায়নের জন্য প্রায় প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করেন। মসির সময়ে ঈশ্বর বিভিন্ন মহামারী পাঠিয়ে ফরনকে ভয় দেখিয়েছিলেন। যাত্রা পুস্তক 10 অধ্যায় 22 থেকে 29 পদ। আর সেই সব ঘটনার মাধ্যমে ইসরায়েল জাতিকে তাদের দাসত্বের বন্ধন থেকে ছেড়ে দেওয়ার জন্য ঈশ্বর বাধ্য করেছিলেন। যাত্রা পুস্তক 12 অধ্যায় 31 পদ। একসময় তিনি অবাধ্য জোনাকে সোজা করার জন্য সামুদ্রিক ঝড় পাঠিয়েছিলেন। জোনা 1 অধ্যায় 14 পদ। একবার ঈশ্বর ইসরায়েলের শত্রুদের তাড়িয়ে দেওয়ার জন্য বিষাক্ত ভীমরুল পাঠিয়েছিলেন। যিহোশুয়া 24 অধ্যায় 12 পদ। এভাবে ঈশ্বর ভূমিকম্প, বন্যা এবং ঘূর্ণিঝড় ইত্যাদির মাধ্যমে এখনও মানুষের সঙ্গে কথা বলে থাকেন। গভীর সমুদ্রে একবার এক ভীষণ ঝড় উঠেছিল। একজন নাবিক এই সময় বজ্রপাতে আক্রান্ত হয়। প্রত্যেকে ভেবেছিল সে মারা গেছে। যদিও সে কথা বলতে বা নড়াচড়া করতে পারছিল না, তথাপি তাকে ঘিরে যেসব কথাবার্তা বলা হয়েছিল সে সম্পর্কে সে খুব সচেতন ছিল। জাহাজের অফিসার বলছেন, হায়রে বেচারা, হতভাগা, এমনই তোর মৃত্যু। এই নাবিক ছোটবেলায় ঈশ্বরের বাক্য জেনেছিল এবং পাপ থেকে মুক্তির উপায় সম্বন্ধেও জেনেছিল। সে জানত যে যারা যীশুখ্রিস্টকে হৃদয়ে গ্রহণ করেছে তারা প্রত্যেকে স্বর্গে তার সাথে থাকবে, আর বাকি সবাই নরকে কষ্ট ভোগ করবে। এসব জানা সত্ত্বেও একজন যুবক হিসেবে সে এতদিন মন্দ জীবন যাপন করেছে। এক মুহূর্তের মধ্যে তার মন্দ কাজের জগতে সে ডুবে গিয়েছিল। সে চিন্তা করছিল, নরক তো খুব বেশি দূরে নয়, যে কোনো সময়ে ফসকে গিয়ে সে ওখানে পড়তে পারে। জাহাজের ডাক্তার শীঘ্র তাকে সারিয়ে তুললেন। খ্রিস্টের জন্য নতুন জীবন যাপন করতে যেন সে বেঁচে গেল। সে পরে বলেছিল, আমি মৃত্যুর দোরগোড়ায় গিয়েছিলাম, আর ভয়ে চিৎকার করে আমাকে রক্ষা করার জন্য আমি যিশুকে ডেকেছিলাম। তিনি আমার প্রার্থনা শুনলেন, আমাকে দয়া করলেন, আর আমি জলস্থলে সর্বত্রই তার ভালোবাসার কথা প্রচার করেছি, তার বিষয়ে সাক্ষ্য দিয়েছি। যখন ঝড়, ঘূর্ণিবার্তা এবং বন্যা আমাদের দেশকে আঘাত করে, তখন আমাদের প্রতিক্রিয়া কি হয়? আমরা কি ঈশ্বরকে দোষারোপ করি, তাকে এর জন্য জবাবদিহি করতে বলি, অথবা ওই নাবিকের মতো তার প্রতি ফিরি? কিছু একটা ঘটার আগেই হয়তো এইসব ঘটনার মধ্য দিয়ে তিনি এই দেশের লোকদের সাথে কথা বলতে চান। হতে পারে ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান। আসুন তার প্রতি মনোযোগ দিই।